মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
বর্মা থেকে তোমার চিঠির জবাব এসেছে। অফিসের বড় খাম, হয়তো জরুরি কিছু আছে ভেবে আনন্দকে দিয়ে পড়িয়ে নিলাম।
তারপরে?
বড় সাহেব তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন, জানিয়েছেন তুমি গেলেই তোমার সাবেক চাকরি আবার ফিরে পাবে।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। কলেরার প্রকোপে বিপর্যস্ত শ্রীকান্ত সাহায্য করতে গিয়ে হারিয়ে ফেলে নিজের দিশা। এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিয়ে পায় শান্তির ছোঁয়া। সেখানে আবার দেখা হয় আনন্দের সঙ্গে, যার চোখে রাজলক্ষ্মীর প্রতি অভিমান স্পষ্ট হয়ে ওঠে। তারপর
গাড়িতে উঠে বসলে আনন্দ ছইয়ের মধ্যে মাথা গলিয়ে আস্তে আস্তে বললেন,
দাদা, এদিকের জল বাতাস আপনার সইছে না। আমার হয়ে দিদিকে বলবেন পশ্চিমমূলকের মানুষ আপনি, আপনাকে যেন তিনি সে দেশেই নিয়ে যান।
এ দেশে কি মানুষ বাঁচে না আনন্দ?
না সেটা নয়, কিন্তু এ নিয়ে তর্ক করে কি হবে দাদা। শুধু আমার স্বনির্বন্ধ অনুরোধটা তাঁকে জানাবেন, আনন্দ সন্ন্যাসী চোখ নিয়ে না দেখলে এর সত্যতা বোঝা যাবে না।
চুপ করে রইলাম, কারণ রাজলক্ষ্মীকে এ অনুরোধ জানানো যে আমার পক্ষে কত কঠিন আনন্দ তার কি জানে। গাড়ি ছাড়লে তিনি আবার বললেন,
কই, আমাকে তো একবারও যাবার নিমন্ত্রণ করলেন না দাদা।
তোমার কত কাজ, তোমাকে নিমন্ত্রণ করা কি সোজা ভাই? মুখে কথা বললেও মনে মনে কিন্তু আশঙ্কা ছিল, ইতিমধ্যে পাছে কোনোদিন তিনি নিজেই গিয়ে উপস্থিত হন। এই তীক্ষ্ণধি সন্ন্যাসীর দৃষ্টি থেকে তখন কিছুই আর আড়ালে রাখবার জো থাকবে না। একদিন তাতে কিছু এসে যেত না। মনে মনে হেসে বলতাম, আনন্দ, এ জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়েছি তা অস্বীকার করব না, কিন্তু আমার লোকসানের সেই সহজ হিসাবটা এসে তো দেখতে পেলে, কিন্তু তোমার দেখার বাইরে যে আমার সঞ্চয়ের অঙ্কটা একেবারে সংখ্যাতীত হয়ে রইল। মৃত্যু পারস্য পাথেও যদি আমার জমা থাকে, এদিকের কোনো ক্ষতিকেই আমি গণনা করব না। কিন্তু আজ বলবার কথা কি ছিল? তাই নিঃশব্দে নত মুখে বসে চোখের পলকে মনে হল, ঐশ্বর্যের সেই অপার গৌরব যদি সত্যি আজ মিথ্যা মরীচিকায় বিলুপ্ত হয়ে থাকে, তো এই গলগ্রহ ভগ্নস্বাস্থ্য অবাঞ্ছিত গৃহস্বামীর ভাগ্যে অতিথি আহ্বান করার বিড়ম্বনা যেন আর না ঘটে। আমাকে চুপ দেখে আনন্দ তেমনি হাসি মুখে বললেন,
আচ্ছা, নতুন করে নাই যেতে বললেন, আমার সাবেক নিমন্ত্রণ পূজিত আছে, আমি সেই দাবিতেই হাজির হতে পারব।
কিন্তু সে কাজটা কি নাগাদ হতে পারবে?
ভয় নেই দাদা, আপনাদের রাগ পড়বার ভিতরে গিয়ে উত্তপ্ত করব না, তারপরেই যাব।
শুনে চুপ করে রইলাম। রাগ করে যে আসেনি তা বলতে ইচ্ছা হল না।
চলো গো বাবু, দেরি হয়ে যাচ্ছে যে।
পথ কম নয়, গাড়োয়ান ব্যস্ত হচ্ছিল। গাড়ি ছেড়ে দিলে তিনি আরেকবার নমস্কার করে মুখ সরিয়ে নিলেন। এ অঞ্চলে যানবাহনের প্রচলন নেই, সে উদ্দেশ্যে পথ তৈরি করেও কেউ রাখেনি। গোশাকট মাঠ ভেঙে উঁচু নিচু খানাখন্দ অতিক্রম করে যেমন ইচ্ছা চলতে লাগল। ভিতরে আধশোয়া হয়ে পড়ে আনন্দ সন্ন্যাসীর কথার সুরটাই আমার কানের মধ্যে ঘুরে বেড়াতে লাগল। রাগ করে আসিনি, ও বস্তুটা লাভেরও নয় লোভেরও নয়, কিন্তু কেবলই মনে হতে লাগল এও যদি সত্যি হতো। কিন্তু সত্যি নয়, সত্যি হবার পথ নেই। মনে মনে বলতে লাগলাম, রাগ করব কার ওপর, কিসের জন্য, কি তার অপরাধ? ঝর্ণার জলধারার অধিকার নিয়েই বিবাদ করা চলে, কিন্তু উৎস মুখে জলই যদি শেষ হয়ে থাকে তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা ঘুরে মরব কোন ছলনায়। এমনি করে কতক্ষণ যে কেটেছিল হুঁশ করিনি। হঠাৎ খালের মধ্যে গাড়ি গড়িয়ে পড়ায় ঝাঁকুনি খেয়ে উঠে বসলাম। সামনে চটের পর্দা সরিয়ে মুখ বাড়িয়ে দেখলাম সন্ধ্যা হয় হয়। গাড়ির চালকটি ছেলে মানুষ, বোধহয় বছর পনেরোর বেশি হবে না। বললাম,
ওরে এত জায়গা থাকতে খানায় নামলি কেন?
ছেলেটি তার রাঢ় দেশের ভাষায় তৎক্ষণাৎ জবাব দিল,
নামব কিসের তরে, বলদ আপনিই নেমে গেল।
নেমে গেল কি রে, তুই কি গরু সামলাতে পারিস না?
না, বলদ নতুন যে।
বাহ, খুব ভালো। কিন্তু এদিকে যে অন্ধকার হয়ে এলো, গঙ্গামাটি আর কত দূরে?
তার কি জানি, গঙ্গামাটি কখনো আসছি নাকি।
তা কখনো যদি আসনি বাবা, তবে আমার উপরই বা এত প্রসন্ন হলে কেন? ওরে কাউকে জিজ্ঞেস কর না, গঙ্গামাটি আর কত দূরে?
এদিকে লোক আছে নাকি? নেই।
ছেলেটার আর যাই দোষ থাক, জবাবগুলি যেমন সংক্ষিপ্ত তেমনি প্রাঞ্জল। জিজ্ঞাসা করলাম,
তুই গঙ্গামাটির পথ চিনিস তো?
না।
তবে এলি কেন রে?
মামা বললে বাবুকে নিয়ে যা, এই সোজা দক্ষিণে গিয়ে পূবে বাঁক ধরলেই গঙ্গামাটি, যাবি আর আসবি।
সামনে অন্ধকার রাত, আর বেশি দেরিও নেই। এতক্ষণ তো চোখ বুঝে নিজের চিন্তাতেই মগ্ন ছিলাম। ছেলেটার কথায় এবার ভয় পেয়ে বললাম,
ওরে এই সোজা দক্ষিণের বদলে উত্তরে গিয়ে পশ্চিমে বাঁক ধরিস নি তোরে?
তার কি জানি।
জানিস না তো চল, দুজনে অন্ধকারে জমের বাড়ি যাই। অত ভাগা, আর পথ চিনিস না তো এলি কেন? এই তোর বাপ আছে?
না।
মা আছে?
না, মরে গেছে।
আপদ গেছে। চল তাহলে আজ রাত্রে তাদের কাছেই যাওয়া যাক। তোর মামার শুধু বুদ্ধি বিবেচনা নয়, দয়া মায়াও আছে।
আর খানিকটা এগোনোর পরে ছেলেটা কাঁদতে লাগলো, জানালো যে আর সে যেতে পারবে না।
তা যাবি না তো থাকবি কোথায় শুনি?
ঘরে ফিরে যাই।
কিন্তু এই অবেলা সন্ধেবেলায় আমার উপায়?
আগেই বলেছি, ছেলেটি স্পষ্টবাদী, বলল,
তুমি বাবু নেমে যাও, মামা বলে দিয়েছে ভাড়া পাঁচ শিকে, কম দিলে আমাকে মারবে।
ও বাবা, আমার জন্য তুমি মার খাবে সে কেমন কথা?
একবার ভাবলাম এই গাড়িতেই যথাস্থানে ফিরে যাই, কিন্তু কেমন যেন প্রবৃত্তি হল না। রাত আসন্ন, স্থান অপরিচিত, লোকালয় যে কোথায় এবং কত দূরে তা বুঝবার জো নেই। কেবল সামনে একটা বড় আম কাঁঠালের বাগান দেখে অনুমান করলাম গ্রাম বোধহয় খুব বেশি দূরে হবে না, আশ্রয় হয়তো একটা মিলবে। আর যদি নাই মেলে তাতেই বা কি, না হয় এমনি করেই এবার যাত্রা শুরু হবে। নেমে ভাড়া চুকিয়ে দিলাম, দেখলাম ছেলেটি শুধু কথাই নয় কাজের ধারাও চমৎকার স্পষ্ট। নিমেষে গাড়ির মুখ ফিরিয়ে নিল, ষাঁড় দুটিকে ফেরার ইঙ্গিত মাত্র চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সন্ধে শেষ হল বলে, কিন্তু রাতের অন্ধকার গাঢ়তর হয়ে উঠতে তখনও দেরি ছিল। এই সময়টুকুর মধ্যে যেমন করে হোক আশ্রয় খুঁজে বার করতে হবে। এ কাজ আমার পক্ষে নতুনও নয়, কঠিন বলেও কোনো দিন ভয় হয়নি। কিন্তু আজ সেই আমবাগানের পাশ দিয়ে পায়ে চলা পথের রেখা ধরে যখন ধীরে ধীরে এগোতে লাগলাম, তখন কেমন যেন উদ্বেগ আর লজ্জায় মনের ভেতরটা ভরে আসতে লাগল। ভারতের অন্যান্য প্রদেশের সঙ্গে একদিন ঘনিষ্ঠ পরিচয় ছিল, কিন্তু এখন যে পথে চলেছি সে যে বাংলার রাঢ় দেশ, এর সম্বন্ধে তো কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এ কথা মনে হল না যে সেসব দেশের সম্বন্ধেও একদিন এমনই অনভিজ্ঞই ছিলাম। জ্ঞান যা কিছু পেয়েছি তা এমনি করেই নিজেকে সঞ্চয় করতে হয়েছিল, অপরে করে দেয়নি। আসল কথা, কিসের জন্য যে সেদিন দ্বার আমার সর্বত্রই মুক্ত ছিল এবং আজ সংকোচ ও দ্বিধায় তা অবরুদ্ধ প্রায়, সেই কথাটাই ভেবে দেখলাম না। সেদিনে সে যাওয়ার মধ্যে কৃত্রিমতা ছিল না, কিন্তু আজ যা করছি সে শুধু সেদিনের নকল মাত্র। সেদিন বাইরের অপরিচিতই ছিল আমার পরম আত্মীয়, তাদের উপর নিজের ভার তুলে দিতে তখন বাধেনি, কিন্তু সেই ভার আজ ব্যক্তিবিশেষের কাছে দিয়ে ফেলার পরে সমস্ত ভার কেন্দ্রটাই অন্য কোথাও সরে গেছে। তাই আজ অজানা অচেনার মধ্যে চলবার পা দুটো আমার প্রতি পদেই ভারী হয়ে আসছে। সেদিনে সেই সব সুখ দুঃখের ধারণায় আজ কতই না প্রভেদ, তবুও চলতে লাগলাম। এই বনের মধ্যে রাত কাটানো সাহসও নেই, শক্তিও গেছে। আজকের মতো কিছু একটা পেতেই যে হবে। ভাগ্য ভালো, খুব বেশি দূর হাঁটতে হল না, একটা গাছের ফাঁক দিয়ে অট্টালিকার মতো দেখা গেল। সেই পথটুকু ঘুরে তার সামনে গিয়ে উপস্থিত হলাম। অট্টালিকাই বটে, কিন্তু মনে হল জনহীন। সামনে লোহার গেট, কিন্তু ভাঙা। শিকগুলোর অধিকাংশই লোকে খুলে নিয়ে গিয়েছে। ভিতরে ঢুকে পড়লাম। খোলা বারান্দা, বড় বড় দুটো ঘর, একটা বন্ধ এবং যেটা খোলা তার দ্বারে আসা মাত্র একজন কঙ্কালছার মানুষ বাইরে এসে দাঁড়াল। দেখলাম ঘরের চার কোণে চারটে লোহার খাট। একদিন গদি পাতা ছিল, কিন্তু কালক্রমে চটগুলো লুপ্ত হয়েছে, আছে শুধু ছোবড়ার কিছু কিছু তখনও অবশিষ্ট। একটা তেপাই, গোটাকয়েক টিন ও এনামেলের পাত্র, তাদের স্ত্রী ও বর্তমান অবস্থা বর্ণাতীত। অনুমান যা করেছিলাম তাই বটে। বাড়িটি হাসপাতাল। এই লোকটি বিদেশি, চাকরি করতে এসে পীড়িত হয়ে দিন পনেরো হল ইনডোর পেশেন্ট হয়ে আছে। লোকটির সঙ্গে প্রথম আলাপ এই রকম হল।
বাবু মশাই, গোটা চারেক পয়সা দেবেন?
কেন বলো তো?
খিদে মুড়ি বাবু, মুড়ি টুড়ি দুটো কিনে খাবো।
তুমি রোগী মানুষ, যা তা খাওয়া তোমার বারণ নয়?
আগে না,
এখানে তোমাকে খেতে দেয় না?
সকালে এক বাটি শাগু দিয়েছিল, তা সে কোন কালে খেয়ে ফেলেছি, তখন থেকে আমি গেটের কাছে বসে থাকি। ভিক্ষে পাই তো আর একবেলা খাওয়া হয়, না হয় তো উপবাসে কাটে। ডাক্তার একজন আছেন, বোধহয় যত সামান্য হাত খরচা মাত্র বন্দোবস্ত আছে, সকালবেলায় একবার করে তাঁর দেখা পাওয়া যায়। আর একটা লোক নিযুক্ত আছে, তাকে কম্পাউন্ডারি থেকে শুরু করে লণ্ঠনে তেল দেওয়া পর্যন্ত সমস্তই করতে হয়। আগে একজন চাকর ছিল বটে, কিন্তু মাস ছয়েক হলো মাইনে না পাওয়ায় রাগ করে চলে গেছে, এখনো নতুন কেউ ভর্তি হয়নি।
ঝাটপাট কে দেয়?
আজকাল আমি দি, আমি চলে গেলে আবার যে নতুন রুগী আসবে সেই দেবে।
বেশ ব্যবস্থা। হাসপাতালটি কার জানো? লোকটি আমাকে ওদিকের বারান্দায় নিয়ে গেল। কড়ি থেকে একটি কিনের লণ্ঠন ঝুলছে। কম্পাউন্ডার বাবু বেলাবেলি সেটি জেলে দিয়ে কাজ সেরে ঘরে চলে গেছেন। দেয়ালের গায়ে আটা মস্ত একটি মর্মর প্রস্তর ফলক, সোনার জল দিয়ে ইংরেজি অক্ষরে আগাগোড়া খোদাই করা সন তারিখ সংবলত শিলালিপি। জেলার যে সাহেব ম্যাজিস্ট্রেট দয়া করে এর উদ্বোধন কার্য সম্পন্ন করেছিলেন তার নাম ধাম সর্বাগ্রে। নিচে প্রশস্তি পাঠ, কে একজন রায়বাহাদুর তাঁর রত্নগর্ভা মাতার স্মৃতি রক্ষার্থে জননী জন্মভূমিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তার শুধু মাতা পুত্রই নয়, ঊর্ধ্বতন তিন চার পুরুষের বিবরণ। বোধহয় ছোটখাটো কুলপুঞ্জি বললেও অত্যুক্তি হয় না। লোকটি যে রাজ সরকারের রায়বাহাদুরের যোগ্য তাতে লেশমাত্র সন্দেহ নেই, কারণ টাকা নষ্ট করা দিক দিয়ে ত্রুটি ছিল না। ইট ও কাঠ এবং বিলেতের আমদানি লোহার পরিবর্গার বিল মিটিয়ে অবশিষ্ট যদি বা কিছু থাকে, সাহেব শিল্পীর হাতে বংশগৌরব লেখাতেই তা নিঃশেষিত হয়েছে। ডাক্তার ও রোগীর ওষুধপথ্যের ব্যাপারের ব্যবস্থা করার হয়তো টাকাও ছিল না, ফুরসত ছিল না। প্রশ্ন করলাম, রায়বাহাদুরের বাড়ি কোথায়?
বেশি দূরে নয়, এই কাছেই।
এখন গেলে দেখা হবে?
আঁকি না, বাড়িতে তালা বন্ধ, তারা সব কলকাতায় থাকেন।
কবে আসেন জানো? লোকটি বিদেশি, সঠিক সংবাদ দিতে পারল না, তবে বলল যে
বছর তিনেক আগে একবার এসেছিলেন, একথা ডাক্তারবাবুর মুখে শুনেছি।
সর্বত্র একই দশা, অতএব দুঃখ করার বিশেষ কিছু ছিল না। এদিকে অপরিচিত জায়গায় সন্ধ্যা উত্তীর্ণ হচ্ছিল, সুতরাং রায়বাহাদুরের কার্যকলাপ পর্যালোচনা করার চেয়ে জরুরি কাজ বাকি ছিল। লোকটিকে কিছু পয়সা দিয়ে জেনে নিলাম যে
কাছে এক ঘর চক্রবর্তী ব্রাহ্মণের বাড়ি, তারা অতিশয় দয়ালু, রাতটার মতো আশ্রয় আপনার মিলবেই।
সে নিজেই রাজি হয়ে আমাকে সঙ্গে নিয়ে চলল, বলল
আমাকে তো মুদির দোকানে যেতেই হবে, একটুখানি ঘুরপথ, কিন্তু কিন্তু তাতে কিছু আসে যায় না।
চলতে চলতে তার কথাবার্তায় বুঝলাম, এই দয়ালু ব্রাহ্মণ পরিবার থেকে সে পথ্যাপথ্য অনেক রাতই গোপনে সংগ্রহ করে খেয়েছে। মিনিট দশেক হেঁটে চক্রবর্তীর বার মহলে এসে উপস্থিত হলাম। আমার পথপ্রদর্শক ডাক দিয়ে বলল,
ঠাকুরমশাই, ঠাকুরমশাই ঘরে আছেন?
কোনো সাড়া এলো না। ভেবেছিলাম কোনো সম্পন্ন ব্রাহ্মণ বাড়িতে আতিথ্য নিতে চলেছি, কিন্তু ঘর দ্বারে স্ত্রী দেখে মনটা দমে গেল। ওদিকে সাড়া নেই, এদিকে আমার সঙ্গীর অধ্যাবসায়ও অপরাজেয়, তা না হলে এই গ্রাম ও হাসপাতালে বহুদিন আগেই তাঁর রুগ্ন আত্মা স্বর্গীয় হয়ে তবে ছাড়ত। সে ডাকের পর ডাক দিতেই লাগল, হঠাৎ জবাব এল,
আরে যা যা, আজকে যা বলছি তো যা।
লোকটি কিছুমাত্র বিচলিত হল না, প্রত্যুত্তরে বলল,
কে এসেছে একবার বার হয়ে দেখুন না।
কিন্তু বিচলিত হয়ে উঠলাম আমি, যেন চক্রবর্তীর পরম পূজ্য গুরুদেব গৃহ পবিত্র করতে হঠাৎ আবির্ভূত হয়েছি। নেপথ্যে কণ্ঠস্বর মুহূর্তে মোলায়েম হয়ে উঠল,
কে রে ভীম?
বলতে বলতে গৃহস্বামী দরজার কাছে দেখা দিলেন। পরনের বস্ত্রখানি মলিন এবং অতিশয় ক্ষুদ্র, অন্ধকারে তার বয়স অনুমান করতে পারলাম না, কিন্তু খুব বেশি বলেও মনে হল না। আবার জিজ্ঞাসা করলেন,
ভীম কে রে?
বুঝলাম আমার সঙ্গীর নাম ভীম। ভীম বলল,
ভদ্রলোক বামুন, পদ ভুলে হাসপাতালে গিয়ে হাজির। আমি বললুম, ভয় কি, চলুন না ঠাকুরমশায়ের বাড়িতে, আপনাকে দেখে আসি, গুরু আদরে থাকবেন।
ভীম সত্যই অতিশয়োক্তি করেনি, চক্রবর্তী আমাকে পরম সমাদরে গ্রহণ করলেন, স্বহস্তে মাদুর পেতে বসতে দিলেন এবং তামাক খেতে ইচ্ছা করি কিনা জেনে নিয়ে ভিতরে গিয়ে নিজেই তামাক সেজে আনলেন।
চাকরগুলো সব জ্বরে পড়ে রয়েছে, কিছু করি?
শুনে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়লাম। ভাবলাম এক চক্রবর্তীর গৃহ ছেড়ে আর এক চক্রবর্তীর গৃহে এসে পড়লাম, কে জানে আতিথ্যটা এখানে কিরকম দাঁড়াবে। তবুও হুঁকোটা হাতে পেয়ে টানবার উপক্রম করছি, হঠাৎ অন্তরাল থেকে তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্ন এলো,
আগা কে মানুষটি এলো?
অনুমান করলাম ইনি গৃহিণী। জবাব দিতে চক্রবর্তীরই শুধু গলা কাঁপল না, আমারও যেন হৃৎকম্প হল। তিনি তাড়াতাড়ি বললেন,
মস্ত লোক গো, মস্ত লোক, অতিথি ব্রাহ্মণ নারায়ণ, পদ ভুলে এসে পড়েছেন, ভোর না হতেই আবার সকালেই চলে যাবেন।
হ্যাঁ, সবাই আসে পদ ভুলে, মুখ পোড়া অতিথের আর কামাই নেই, আরে না আছে এক মুঠো চাল, না আছে এক মুঠো ডাল, খেতে দেবে কি উনুনের পাশ?
আমার হাতের হুঁকো হাতেই রইল। চক্রবর্তী বললেন,
আহা কি যে বলো তুমি না, আরে আরে আমার ঘরে আবার চাল ডালের অভাব নাকি, চলো চলো ভেতরে চলো, সব ঠিক করে দিচ্ছি আমি।
চক্রবর্তী গৃহিণী ভিতরে যাবার জন্য বাইরে আসেননি, বললেন,
কি ঠিক করে দেবে শুনি, আছে তো খালি মুঠো খানেক চাল, ছেলে মেয়ে দুটোকে রাত্রির মতো সেদ্ধ করে দেব, বাচ্চাদের উপুষি রেখে ওকে দেব গিলতে, মনেও করো না।
মা ধরিত্রী, দ্বিধা হও, নানা করে কি একটা বলতে গেলাম, কিন্তু চক্রবর্তীর বিপুল ক্রোধে তা ভেসে গেল। তিনি তুমি ছেড়ে তখন তুই ধরলেন এবং অতিথি সৎকার নিয়ে স্বামী স্ত্রীতে যে আলাপ শুরু হল তা ভাষাও যেমন গভীরতাও তেমনি। আমি টাকা নিয়ে বেরোইনি, পকেটে সামান্য যা কিছু ছিল তাও খরচ হয়ে গিয়েছিল, শুধু গলায় সোনার বোতাম ছিল, কিন্তু কে বা কার কথা শোনে। ব্যাকুল হয়ে একবার উঠে দাঁড়াবার চেষ্টা করতে চক্রবর্তী সজোরে আমার হাত চেপে ধরে বললেন,
অতিথি নারায়ণ, বিমুখ হয়ে গেলে গলায় দড়ি দেব আমি।
গৃহিণী কিছুমাত্র ভীত হলেন না, তৎক্ষণাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বললেন,
তাহলে তো বাঁচি, ভিক্ষে শিক্ষে করে বাচ্চাদের খাওয়াই।
এদিকে আমার তো প্রায় হিতাহিত জ্ঞান লোপ পাবার উপক্রম, হঠাৎ বলে উঠলাম, চক্রবর্তী মশাই, সেনা হয় একদিন ভেবে চিনতে ধীরে সুস্থে করবেন, করাই ভালো, কিন্তু সম্প্রতি আমাকে হয় ছাড়ুন না হয় এক গাছে দড়ি দিন, ঝুলে পড়ে আপনার আতিথ্যের দায় থেকে মুক্ত হই। আমার কথা শুনেই চক্রবর্তী অন্তঃপুর লক্ষ্য করে হেঁকে বললেন,
অক্কেল হলো, বলি শিখলে কিছু?
হ্যাঁ।
মুহূর্ত কয়েক পরে ভিতর থেকে শুধু একখানি হাত বার হয়ে দুম করে একটা পিতলের ঘড়া বসিয়ে দিয়ে আদেশ হল,
যাও শ্রীমন্তর দোকানে এটা রেখে চাল ডাল তেল নুন নিয়ে এসো গে, দেখো যেন মিনসে হাতে পেয়ে সব কেটে না নেয়।
আরে না না, এ কি ছেলের হাতের নাড়ু!
কথাটা বলেই চক্রবর্তী চট করে হুঁকোটা তুলে নিয়ে বার কয়েক টান দিয়ে বললেন,
বলে আগুন নিবে গেছে গিন্নি, দাও দেখি কলকেটা একটু পাল্টে দাও, একবার খেয়েই যাই, যাবো আর আসবো।
এই বলে তিনি কলকেটা হাতে নিয়ে অন্দরের দিকে বাড়িয়ে দিলেন। ব্যাস স্বামী স্ত্রীতে সন্ধি হয়ে গেল, গৃহিণী তামাক সেজে দিলেন, কর্তা প্রাণ ভরে ধূমপান করলেন। প্রসন্ন চিত্তে হুঁকোটি আমার হাতে দিয়ে ঘড়া হাতে করে বার হয়ে গেলেন। চাল এলো, ডাল এলো, তেল এলো, নুন এলো, যথাসময়ে রন্ধনশালায় আমার ডাক পড়ল। আহারে বিন্দুমাত্র রুচি ছিল না, তবুও নিঃশব্দে গেলাম, কারণ আপত্তি করা শুধু নিষ্ফল নয়, না বলতে আমার আতঙ্ক হল। এ জীবনে বহুবার বহু স্থানেই আমাকে অযাচিত আতিথ্য গ্রহণ করতে হয়েছে, সর্বত্রই সমাদৃত হয়েছি বললে অসত্য বলা হবে, কিন্তু এমন সংবর্ধনাও কখনো ভাগ্যে জোটেনি। কিন্তু শিক্ষার তখনও বাকি ছিল। গিয়ে দেখলাম উনুন জ্বলছে এবং অন্নের পরিবর্তে কলাপাতায় চাল ডাল আলু ও একটা পিতলের হাঁড়ি। চক্রবর্তী উৎসাহ ভরে বললেন,
দেন এবার হাঁড়িটা চড়িয়ে দিন, চটপট হয়ে যাবে, খাঁড়ি মসুরের খিচুড়ি আলু ভাতে তোফা লাগবে খেতে, ঘি আছে একেবারে গরম গরম।
চক্রবর্তী রসনা সরস হয়ে উঠল, কিন্তু আমার কাছে ব্যাপারটা আরো জটিল হয়ে উঠল। কিন্তু পাছে আমার কোনো কথায় বা কাজে আবার একটা প্রলয়কাণ্ড বেঁধে যায় এই ভয়ে তার নির্দেশ মতো হাঁড়ি চড়িয়ে দিলাম। চক্রবর্তী গৃহিণী আড়ালে ছিলেন, স্ত্রীলোকের চোখে আমার অপটু হস্ত গোপন রইল না। এবার তিনি আমাকেই উদ্দেশ্য করে কথা বললেন, তার আর যা দোষী থাক, সংকোচ বা চোখ লজ্জা বলে যে শব্দগুলো অভিধানে আছে তাদের অতিবাহুল্য দোষ যে ছিল না, এই কথা বোধহয় অতি বড় নিন্দুকেও স্বীকার না করে পারবে না। তিনি বললেন,
তুমি তো বাছা রান্নার কিছুই জানো না।
আগে না,
কর্তা বলছিলেন বিদেশি লোক, কে বা জানবে কে বা শুনবে। আমি বললাম তা হতে পারে না, একটা রাত্রির জন্য এক মুঠো ভাত দিয়ে আমি মানুষের জাত মারতে পারবো না, আমরা বাবা অগ্রদানী বামুন।
আমার যে আপত্তি নেই এবং এর থেকেও গুরুতর পাপ আগে করেছি এ কথা বলতেও কিন্তু আমার সাহস হল না, পাছে স্বীকার করলেও কোনো বিভ্রাট ঘটে। মনের মধ্যে শুধু একটিমাত্র চিন্তা ছিল, কেমন করে রাত কাটবে এবং এই বাড়ির নাগপাশ থেকে অব্যাহতি লাভ করব। সুতরাং নির্দেশ মতো খিচুড়িও রাঁধলাম, এবং পিণ্ড বাকিয়ে গরম ঘি দিয়ে তোফা গেলবার চেষ্টাও করলাম। এই অসাধ্য যে কি করে সম্পন্ন করলাম আজও জানি না। কেবলই মনে হতে লাগল চাল ডালের তোফা পিণ্ড পেটের মধ্যে গিয়ে পাথরের পিণ্ড পাকাচ্ছে। অধ্যাবসায় অনেক কিছুই হয়, কিন্তু তারও সীমা আছে। হাত মুখ ধোবার অবসর মিলল না, সমস্ত বার হয়ে গেল। ভয়ে শীর্ণ হয়ে উঠলাম, কারণ এগুলো যে আমাকেই পরিষ্কার করতে হবে তাতে সন্দেহ নেই, কিন্তু সে শক্তি আর ছিল না। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। কোনো মতে বলে ফেললাম, কোথাও আমাকে একটু শোবার জায়গা দিন, মিনিট পাঁচেক সামলে নিয়েই আমি সমস্ত পরিষ্কার করে দেব। ভেবেছিলাম প্রত্যুত্তরে কি যে শুনব জানি না, কিন্তু আশ্চর্য এই, চক্রবর্তী গৃহিণীর ভয়ানক কণ্ঠস্বর হঠাৎ কোমল হয়ে উঠল। এতক্ষণে তিনি অন্ধকার থেকে আমার সামনে এলেন, বললেন,
তুমি কেন বাবা পরিষ্কার করতে যাবে? আমি সব সাফ করে ফেলছি, বাইরের বিছানাটা এখনো করে উঠতে পারিনি, ততক্ষণে এসো, তুমি আমার ঘরে গিয়ে শোবে।
না বলবার সামর্থ্য নেই। নীরবে অনুসরণ করে তাঁরই শতচ্ছিন্ন শয্যায় এসে চোখ বুজে শুয়ে পড়লাম। অনেক বেলায় যখন ঘুম ভাঙল তখন মাথা তোলবারও শক্তি ছিল না, এমনি জ্বর। সহজে চোখ দিয়ে আমার জল পড়ে না, কিন্তু এত বড় অপরাধে যে এখন কেমন করে কি জবাবদিহি করব, এই কথা ভেবে নিছক ও নিরবচ্ছিন্ন আতঙ্কেই আমার দুই চোখ জলে ভরে উঠল। মনে হল বহুবার বহু নিরুদ্দেশ যাত্রাতেই বার হয়েছি, কিন্তু এতখানি বিড়ম্বনা জগদীশ্বর আর কখনো অদৃষ্টে লেখেননি। আরেকবার প্রাণপণে উঠে বসবার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই মাথা সোজা করতে না পেরে চোখ বুজে শুয়ে পড়লাম। আজ চক্রবর্তী গৃহিণীর সঙ্গে মুখোমুখি আলাপ হল। বোধহয় অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে নারীর সত্যকার গভীর পরিচয়টুকু লাভ করা যায়। তাকে চিনে নেবার এমন কোষ্ঠীপাথরও আর নেই, তার হৃদয় জয় করার এত বড় অস্ত্র পুরুষের হাতে আর দ্বিতীয় নেই। আমার শয্যাপার সে এসে বললেন,
ঘুম ভেঙেছে বাবা?
চেয়ে দেখলাম তার বয়স বোধহয় ৪০-এর কাছাকাছি, কিছু বেশিও হতে পারে। রংটি কালো, কিন্তু চোখ মুখ সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের মেয়ের মতোই। রুক্ষতার কোথাও কিচ্ছু নেই, আছে শুধু সর্বাঙ্গ ব্যক্ত করে গভীর দারিদ্র ও অনশনের চিহ্ন আঁকা। চোখ মেলে চাইলেই তা ধরা পড়ে। বললেন,
কাল আঁধারে দেখতে পাইনি বাবা, কিন্তু আমার বড় ছেলে বেঁচে থাকলে তার তোমার বয়সই হতো।
এর আর কি উত্তর দেব? চুপ করে রইলাম। তিনি হঠাৎ কপালে হাত ঠেকে বললেন,
জ্বরটা এখনো খুব রয়েছে।
আমি চোখ বুঝেছিলাম, চোখ বুঝেই বললাম,
কেউ একটুখানি সাহায্য করলে বোধহয় হাসপাতালে যেতে পারবো, সে তো আর বেশি দূরে নয়।
তার মুখ দেখতে পেলাম না, কিন্তু আমার কথায় তার কণ্ঠস্বর যেন বেদনায় ভরে গেল। বললেন,
দুঃখের জ্বালায় কাল কি একটা বলেছি বলেই বাবা রাগ করে ওই জমপুরিতে চলে যাবে, আর যাবে বললেই আমি যেতে দেব।
এই বলে তিনি ক্ষণকাল চুপ করে থেকে ধীরে ধীরে বললেন,
আতুরের নিয়ম নেই বাবা, এই যে লোকে হাসপাতালে গিয়ে থাকে সেখানে কাদের ছোঁয়া খেতে হয় বলতো, কিন্তু তাতে কি জাত যায়? আমি সাগু বার্লি তৈরি করে দিলে তুমি কি খাবে না?
আমি ঘাড় নেড়ে জানালাম যে বিন্দুমাত্র আপত্তি নেই, এবং শুধু পীড়িত বলে নয়, অত্যন্ত নীরোগ শরীরেও আমার এতে বাধা হয় না। অতএব রয়ে গেলাম, বোধহয় সর্বসমেত দিন চারেক ছিলাম, তবু সেই চার দিনের স্মৃতি সহজে ভুলবার নয়। জ্বর একদিনেই গেল, কিন্তু বাকি দিন কটা দুর্বল বলে তাঁরা নড়তে দিলেন না।
কি ভয়ানক দারিদ্র্যের মধ্যে দিয়েই ব্রাহ্মণ পরিবারের দিন কাটছে এবং দুর্গতিকে সহস্র গুণে তিক্ত করে তুলেছে বিনা দোষে সমাজের অর্থহীন পীড়ন। চক্রবর্তী গৃহিণী তার অবিশ্রান্ত খাটুনির মধ্যেও এতটুকু অবসর পেলে আমার কাছে এসে বসতেন, মাথায় কপালে হাত বুলিয়ে দিতেন, ঘটা করে রোগের পথ্য জোগাতে পারতেন না, এই ত্রুটি যত্ন দিয়ে পূর্ণ করে দেবার কি ঐকান্তিক চেষ্টাই না তা দেখতে পেতাম। একদিন কথায় কথায় বললেন,
আগে অবস্থা সচ্ছল ছিল, জমি জমাও মন্দ ছিল না, কিন্তু আমার নির্বোধ স্বামীকে লোকে প্রতারিত করেই আমাদের এই দুঃখে ফেলেছে বাবা।
সেই কিরকম?
তারা এসে ঋণ চাইত, বলতো দেশে বড় লোক ঢের আছে কিন্তু এত বড় বুকের পাটা কয়জনের আছে, ব্যাস এই বুকের পাটা প্রমাণ করতে তিনি ঋণ করে ঋণ দিতেন, প্রথমে হ্যান্ড নোট কেটে এবং পরে আমাকে গোপন করে সম্পত্তি বন্ধক দিয়ে।
বুঝলাম, এর ফল অধিকাংশ স্থলেই যা হয় এখানেও তাই হয়েছে। এ কুকার্য যে চক্রবর্তীর অসাধ্য নয় তা একটা রাতের অভিজ্ঞতা থেকেই সম্পূর্ণ বিশ্বাস করলাম। বুদ্ধির দোষে বিষয় সম্পত্তি অনেকেরই যায় এবং তার পরিণামও অত্যন্ত দুঃখের হয়, কিন্তু এই দুঃখ যে সমাজে অনাবশ্যক অন্ধ নিষ্ঠুরতায় কতখানি বাড়তে পারে তা চক্রবর্তী গৃহিণীর প্রতি কথায় অস্থিমজ্জায় অনুভব করলাম। তাঁদের দুটি মাত্র শোবার ঘর, একটিতে ছেলেমেয়েরা থাকে এবং অন্যটি সম্পূর্ণ অপরিচিত ও বাইরের লোক হয়েও আমি অধিকার করে আছি, এতে আমার সংকোচের অবধি ছিল না। বললাম, আজ তো আমার জ্বর ছেড়েছে এবং আপনাদেরও ভারী কষ্ট হচ্ছে, যদি বাইরের ঘরে একটা বিছানা করে দেন তো আমি ভারী তৃপ্তি পাই।
সে কি হয় বাছা, আকাশে মেঘ করে আছে, বৃষ্টি যদি হয় তো ও ঘরে এমন ঠাঁই নেই যে মাথাটুকু রাখা যায়, তুমি রোগা মানুষ এ ভরসা তো করতে পারি নে বাবা।
তাদের প্রাঙ্গণের একধারে কিছু খড় সঞ্চিত ছিল তা লক্ষ্য করেছিলাম, তাই ইঙ্গিত করে জিজ্ঞাসা করলাম,
সময় মেরামত করে নেননি কেন, জল ঝড়ের তো দিন এসে পড়েছে।
এর প্রত্যুত্তরে জানলাম যে তা সহজে হবার নয়, অতীত ব্রাহ্মণ বলে এ অঞ্চলে চাষিরা তাদের কাজ করে না, গ্রামান্তরে মুসলমান ঘরামি আছে, তারাই ঘর ছেড়ে দেয়, যে কোনো কারণে হোক এবছর তারা আসতে পারেনি। এই প্রসঙ্গে তিনি হঠাৎ কেঁদে ফেলে বললেন,
বাবা আমাদের দুঃখের কি সীমা আছে, সে বছর আমার 7-8 বছরের মেয়েটা হঠাৎ কলেরায় মারা গেল, পুজোর সময় আমার ভাইয়েরা গিয়েছিল কাশি বেড়াতে, তাই আর লোক পাওয়া গেল না, ছোট ছেলেটাকে সঙ্গে নিয়ে একা একেই শ্মশানে নিয়ে যেতে হলো। তাও কি সৎকার করা গেল, কাঠকুটো কেউ কেটে দিল না, বাপ হয়ে গর্ত করে বাচ্চাকে পুঁতে রেখে ঘরে ফিরে এলেন।
বলতে বলতে তার পুরনো শোক একেবারে নতুন করে দেখা দিল, চোখ মুছতে মুছতে যা বলতে লাগলেন তার মোট অভিযোগ এই যে,
আমাদের পূর্বপুরুষদের কোন কালে কে শ্রাদ্ধের দান গ্রহণ করেছিলেন সেই তো অপরাধ, অথচ শ্রাদ্ধ হিন্দুর অবশ্য কর্তব্য এবং কেউ না কেউ দান গ্রহণ না করলে সে শ্রাদ্ধ অসিদ্ধ ও নিষ্ফল হয়ে যায়, তবে দোষটা কোথায়? আর দোষী যদি থাকে তো মানুষকে লোভ দেখিয়ে সে কাজ করানো কিসের জন্য?
এসব প্রশ্নের উত্তর দেওয়াও যেমন কঠিন, পূর্ব পিতামহগণের কোন দুষ্কৃতির শাস্তি স্বরূপ তাদের বংশধররা এরকম বিড়ম্বনা ভোগ করছেন তা এতকাল পরে আবিষ্কার করাও তেমনি দুঃসাধ্য। শ্রাদ্ধের দান নেওয়া ভালো কি মন্দ জানি না, মন্দ হলেও এ কথা সত্যি যে ব্যক্তিগতভাবে এ কাজ তারা করেন না, অতএব নিরপরাধ। অথচ প্রতিবেশী হয়ে আরেকজন প্রতিবেশীর জীবনযাত্রার পথ বিনা দোষে মানুষ যে এতখানি দুর্গম ও দুঃখময় করে দিতে পারে
এমন হৃদয়হীন নির্দয় বর্বরতার উদাহরণ জগতে বোধহয় এক হিন্দু সমাজ ছাড়া আর কোথাও নেই। তিনি আবার বললেন,
এই গ্রামে লোক বেশি নেই, জ্বর আর ওলা উঠায় অর্ধেক মরে গেছে, এখন আছে শুধু ব্রাহ্মণ, কায়স্থ আর রাজপুত। আমাদের যে কোনো উপায় নেই বাবা, নইলে ইচ্ছে হয় কোনো মুসলমানের গ্রামে গিয়ে বাস করি।
কিন্তু সেখানে তো জাত যেতে পারে। চক্রবর্তী গৃহিণী এ প্রশ্নের ঠিক জবাব দিলেন না, বললেন,
আমার সম্পর্কে একজন খুড় শ্বশুর আছেন, তিনি দুমকায় চাকরি করতে গিয়ে খ্রিস্টান হয়েছেন, তার তো আর কোনো কষ্টই নেই।
চুপ করে রইলাম। হিন্দু ধর্ম ত্যাগ করে কেউ ধর্মান্তর গ্রহণে মনে মনে উৎসুক হয়ে উঠেছে শুনলে কষ্ট হয়, কিন্তু সান্ত্বনাই বা দেব কি বলে। এতদিন জানতাম অস্পৃশ্য নীচ জাতি যারা আছে তারাই শুধু হিন্দু সমাজের মধ্যে নির্যাতন ভোগ করে, কিন্তু আজ জানলাম কেউই বাদ যায় না। পরে অনেককেই জিজ্ঞাসা করেছি, অনেকেই স্বীকার করে বলেছেন এ অন্যায়, তবুও নিবারণের কোনো পথেই তারা নির্দেশ করতে পারেন না। এই অন্যায়েরই মধ্যে দিয়ে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে সম্মত আছেন, কিন্তু প্রতিকারের প্রবৃত্তি বা সাহস কোনোটাই তাদের নেই। দিন তিনেক পরে সুস্থ হয়ে একদিন সকালে যাবার জন্য প্রস্তুত হয়ে বললাম, মা, আজ আমাকে বিদায় দিন। চক্রবর্তী গৃহিণীর দুই চোখ জলে ভেসে গেল, বললেন,
দুঃখের ঘরে অনেক দুঃখ পেলে বাবা, তোমাকে কটু কথাও কম বলিনি।
এ কথার উত্তর খুঁজে পেলাম না। না না, সে কিছুই না, আমি মহা সুখে ছিলাম। আমার কৃতজ্ঞতা ইত্যাদি মামুলি ভদ্র বাক্য উচ্চারণ করতেও আমার লজ্জা বোধ হল। বজ্রানন্দের কথা মনে পড়ল, সে একদিন বলেছিল,
ঘর ছেড়ে আসলে কি হবে, এই বাংলাদেশের গৃহে গৃহে মা বোন, সাধ্য কি তাদের স্নেহের আকর্ষণ এড়িয়ে যায়।
কথাটা কত বড়ই না সত্যি। অতিশয় দারিদ্র ও নির্বোধ স্বামীর অবিবেচনার আতিশয্য এই গৃহস্থ ঘরের গৃহিণীকে প্রায় পাগল করে দিয়েছে, কিন্তু যে মুহূর্তেই তিনি অনুভব করলেন আমি পীড়িত, আমি নিরুপায়, আর তার ভাববার কিছু রইল না। মাতৃত্বের সীমাহীন স্নেহে আমার রোগ ও পরগৃহবাসের সমস্ত দুঃখ যেন দুই হাত দিয়ে মুছে দিলেন। চক্রবর্তী চেষ্টা করে একখানা গোজান সংগ্রহ করে আনলেন। গৃহিণীর ভারী ইচ্ছা ছিল আমি স্নানাহার করে যাই, কিন্তু রোদ বাড়ার আশঙ্কায় পীড়াপিড়ি করলেন না, শুধু যাত্রাকালে দেবদেবীর নাম স্মরণ করে চোখ মুছে বললেন,
বাবা, যদি কখনো এদিকে আসো আর একবার দেখা দিয়ে যেও।
এদিকে আসাও কখনো হয়নি, দেখা দিতেও আর পারিনি। শুধু বহুদিন পরে শুনেছিলাম রাজলক্ষ্মী কুশারী মহাশয়ের হাত দিয়ে তাঁদের অনেকখানি ঋণের অংশ গ্রহণ করেছিল। গঙ্গামাটির বাড়িতে এসে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় তৃতীয় প্রহর। দরজার দুদিকে কলাগাছ ও মঙ্গল ঘট বসানো, ওপরে আম্রপল্লবের মালা দোলানো, বাইরে অনেকগুলি লোক বসে জটলা করে তামাক খাচ্ছে। গরুর গাড়ির শব্দে তারা মুখ তুলে চাইল, বোধহয় এরই মধুর শব্দে আকৃষ্ট হয়ে আরেকজন যিনি হঠাৎ সামনে এসে উপস্থিত হলেন, দেখি তিনি স্বয়ং বজ্রানন্দ। তার উল্লসিত কলরব উদ্দাম হয়ে উঠল এবং কে একজন ছুটে ভিতরে খবর দিতেও গেল। স্বামীজি বলতে লাগলেন যে,
আমি এসে সব ঘটনা জানানো পর্যন্ত চারিদিকে লোক পাঠিয়ে আপনাকে খুঁজে বার করার চেষ্টারও যেমন বিরাম ছিল না দাদা, তেমনি বাড়িশুদ্ধ সকলের দুশ্চিন্তারও শেষ নেই। আচ্ছা ব্যাপার কি, হঠাৎ কোথায় ডুব দিয়েছিলেন বলুন তো? গারোয়ান ছোঁড়াটা তো গিয়ে বললে আপনাকে গঙ্গামাটির পথে নামিয়ে দিয়েই নাকি সে ফিরে গেছে।
রাজলক্ষ্মী কাজে ব্যস্ত ছিল, এসব কথার মাঝেই এসে পায়ের কাছে গড় হয়ে প্রণাম করল, বলল,
বাড়িশুদ্ধ সবাইকে কি শাস্তি তুমি দিলে? কিন্তু দেখো আনন্দ, আমার মন জানতে পেরেছিল যে আজ উনি আসবেনি।
দোরে কলা গাছের ঘট স্থাপনা দেখে আমি বুঝেছি যে আমার আসার খবরটা তুমি পেয়েছ। কবাটের আড়ালে রতন এসে দাঁড়িয়েছিল। সে তাড়াতাড়ি বলে উঠল,
আগে সেজন্যে নয়, আজ বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে কিনা বক্রেশ্বর দেখে এসে মা।
রাজলক্ষ্মী ধমক দিয়ে তাকে থামিয়ে দিল।
তোকে আর ব্যাখ্যা করতে হবে না রতন, নিজের কাজে যা।
তার আরক্ত মুখের দিকে চেয়ে বজ্রানন্দ হেসে ফেলল, বলল,
কি জানেন দাদা, কোনো একটা কাজে লেগে না থাকলে মানসিক উৎকণ্ঠা অত্যন্ত বৃদ্ধি পায়, সহ্য করা যায় না। ভোজের আয়োজনটা কেবল এই জন্যে না দিদি?
রাজলক্ষ্মী জবাব দিল না, রাগ করে বার হয়ে গেল। বজ্রানন্দ জিজ্ঞাসা করল,
ভয়ানক রোগা দেখাচ্ছে দাদা, ইতিমধ্যে ঠিক কি কাণ্ড ঘটেছিল বলুন তো, বাড়ি না ঢুকে হঠাৎ গা ঢাকা দিতে গেলেন কেন?
গা ঢাকা দেবার কারণ সবিস্তারে বর্ণনা করলাম। শুনে আনন্দ বলল,
ভবিষ্যতে এরকম করে আর পালাবেন না, কিভাবে যে ওর দিনগুলো কেটেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
তা জানতাম, সুতরাং চোখে না দেখেও আমি বিশ্বাস করলাম। রতন চা ও তামাক দিয়ে গেল। আনন্দ বলল,
আমিও বাইরে যাই দাদা, এখন আপনার কাছে বসে থাকলে আরেকজন হয়তো ইহজন্মে আর আমার মুখ দেখবেন না।
এই বলে সে হেসে প্রস্থান করল। খানিক পরে রাজলক্ষ্মী প্রবেশ করে অত্যন্ত সহজভাবে বলল,
ও ঘরে গরম জল গামছা কাপড় সমস্ত রেখে এলাম, শুধু গা মাথা মুছে কাপড় ছেড়ে ফেলোগে, জ্বরের উপর খবরদার যেন মাথায় জল ঢেলো না বলছি।
কিন্তু স্বামীজি তোমাকে ভুল বলেছে, জ্বর তো আমার নেই।
নাই থাক, কিন্তু হতে কতক্ষণ?
সে খবর তোমাকে সঠিক দিতে পারবো না, কিন্তু গরমে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, স্নান করা দরকার।
দরকার নাকি? তাহলে একা হয়তো পেরে উঠবে না, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি।
এই বলে সে নিজেই হেসে ফেলে বলল,
কেন আড়ি করে আমাকেও কষ্ট দেবে, নিজেও কষ্ট পাবে, এত অবেলায় নেও না লক্ষ্মীটি।
এই ধরনের কথা বলায় রাজলক্ষ্মীর জোড়া কোথাও দেখিনি। নিজের ইচ্ছাকেই জোর করে পরের কাঁধে চাপিয়ে দেবার কটুতাটুকু সে স্নেহের মাধুর্য রসে এমনই ভরে দিতে পারত যে সে যেদের বিরুদ্ধে কারো কোনো সংকল্পে মাথা তুলতে পারত না। এ ব্যাপারটা তুচ্ছ, স্নান না করলেও আমার চলে যাবে, কিন্তু চলে যায় না এমন ব্যাপারও বহুবার দেখেছি। তার ইচ্ছাশক্তিকে অতিক্রম করে চলবার শক্তি শুধু কেবল আমি পাই না তা নয়, কাউকে কোনোদিনই খুঁজে পেতে দেখিনি। আমাকে তুলে দিয়ে সে খাবার আনতে গেল। তোমার ব্রাহ্মণ ভোজনের পালাটা আগে শেষ হোক না।
রক্ষে করো তুমি, সে পালা শেষ হতে যে সন্ধে হয়ে যাবে।
গেলই বা।
তাই বটে, ব্রাহ্মণ ভোজন আমার মাথায় থাক, তার জন্য তোমাকে উপোস করালে আমার স্বর্গের সিঁড়ি ওপরের বদলে একেবারে পাতালে মুখ করে দাঁড়াবে।
এই বলে সে খাবার আনতে বেরিয়ে গেল। একটু পরে কাছে বসে আজ সে আমাকে যা খাওয়াতে বসল তা রোগীর পথ্য। কাজের বাড়ির যাবতীয় গুরুপাক বস্তুর সঙ্গে তার সম্বন্ধ ছিল না, বোঝা গেল আমার আসার পরেই সে নিজের হাতে প্রস্তুত করেছে। তবুও আসা পর্যন্ত তার আচরণে, তার কথা বলার ধরনে এমনই কি একটা অনুভব করছিলাম যা শুধুই অপরিচিত নয়, অত্যন্ত নতুন। এটাই খাওয়ানোর সময় একেবারে সুস্পষ্ট হয়ে উঠল। অথচ কিসে এবং কেমন করে যে সুস্পষ্ট হল কেউ জিজ্ঞাসা করলে আমি অস্পষ্ট করেও বোঝাতে পারতাম না। হয়তো এই কথাটাই প্রত্যুত্তরে বলতাম যে মানুষের অত্যন্ত ব্যথার অনুভূতি প্রকাশ করার ভাষা বোধহয় আজও আবিষ্কৃত হয়নি। রাজলক্ষ্মী খাওয়াতে বসল, কিন্তু খাওয়া না খাওয়া নিয়ে তার আগেকার দিনে সেই অভ্যস্ত জবরদস্তি ছিল না, ছিল ব্যাকুল অনুনয়, জোর নয়, ভিক্ষা। বাইরে চোখে তা ধরা পড়ে না, পড়ে শুধু মানুষের নিভৃত হৃদয়ের অপলক চোখ দুটির দৃষ্টিতে। খাওয়া শেষ হল,
আমি এখন যাই?
জানি, তার অতিথি সজ্জন বাইরে সমবেত হচ্ছিল, কাজেই বললাম, যাও। আমার উচ্ছিষ্ট পাত্রগুলো হাতে নিয়ে সে যখন ধীরে ধীরে ঘর থেকে বার হয়ে গেল, তখন বহুক্ষণ পর্যন্ত আমি অন্য মনে সেই দিকে চেয়ে নীরবে বসে রইলাম। মনে হতে লাগল, রাজলক্ষ্মীকে যেমনটি রেখে গিয়েছিলাম, এই কটা দিন পরে তেমনটি তো আর ফিরে পেলাম না। আনন্দ বলেছিল,
কাল থেকেই দিদির এক প্রকারে অনাহারেই কেটেছে, আজ জলস্পর্শও করেননি, এবং কাল কত বেলায় যে তার উপবাস ভাঙবে তার কিছুমাত্র নিশ্চয়তা নেই।
জানি রাজলক্ষ্মীর ক্ষেত্রে এ অসম্ভব নয়, চিরদিনই দেখে এসেছি তার ধর্মপিপাসু চিত্ত কোনো দিন কোনো কৃচ্ছ সাধনেই বিমুখ নয়। এখানে এসে অবধি সুনন্দা সাহচর্যের সেই অবিচলিত নিষ্ঠা তার নিরন্তর বেড়েই উঠছিল। আজ তাকে অল্পক্ষণ মাত্রই দেখবার অবকাশ পেয়েছি, কিন্তু যে দুর্গেয় রহস্যময় পথে সে দ্রুত বেগে পা ফেলে চলেছে, মনে হল তার নিন্দিত জীবনে সঞ্চিত কালিমা যত বড়ই হোক আর তার নাগাল পাবে না। কিন্তু আমি যে তার পথের মাঝখানে উত্তুঙ্গ গিরিশ্রেণীর মতো সমস্ত অবরোধ করে আছি। কাজকর্ম সেরে নিঃশব্দ পদে রাজলক্ষ্মী যখন গৃহে প্রবেশ করল, তখন রাত বোধহয় 10টা। আলো কমিয়ে অত্যন্ত সাবধানে আমার মশারি ফেলে দিয়ে সে নিজের শয্যায় গিয়ে শুতে যাচ্ছিল। আমি কথা বললাম, বললাম, তোমার ব্রাহ্মণ ভোজনের পালা তো সন্ধ্যের আগেই শেষ হয়েছে, এত রাত হল যে? রাজলক্ষ্মী প্রথমে চমকে গেল, পরে হেসে বলল,
হায় আমার কপাল, আমি ভয়ে ভয়ে আসছি পাছে তোমার ঘুম ভাঙিয়ে দিই। এখনো জেগে আছো? ঘুমাও নিজে বড়।
তোমার আশাতেই জেগে আছি।
আমার আশায়? তবে ডেকে পাঠাওনি কেন?
এই বলে সে কাছে এসে মশারির একটা ধার তুলে দিয়ে আমার শয্যার শিয়রে এসে বসল। বরাবরের অভ্যেস মতো আমার চুলের মধ্যে তার দুই হাতে 10 আঙুল প্রবেশ করিয়ে দিয়ে বলল,
ডেকে পাঠাওনি কেন?
ডেকে পাঠালেই কি তুমি আসতে? তোমার কত কাজ।
হোক কাজ, তুমি ডাকলে না বলতে পারি এমন সাধ্যি আছে আমার?
এর উত্তর ছিল না। জানি আমার আহ্বান সত্যি উপেক্ষা করার সাধ্য তার নেই, কিন্তু আজ এই সত্যিকেই সত্যি বলে মেনে নেবার সাধ্য আমার কই?
চুপ করে রইলে যে?
ভাবছি।
ভাবছ? কি ভাবছ?
এই বলে সে ধীরে ধীরে আমার কপালের ওপরে তার মাথাটি রেখে চুপি চুপি বলল,
আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলে যে বড়।
রাগ করে গিয়েছিলাম তুমি জানলে কি করে? রাজলক্ষ্মী মাথা তুলল না, আস্তে আস্তে বলল,
আমি রাগ করে গেলে তুমি জানতে পারো না?
বোধহয় পারি।
তুমি বোধহয় পারো, কিন্তু আমি নিশ্চয় পারি, আর তোমার পারার চেয়েও ঢের বেশি পারি।
বেশ, তাই হোক, এ নিয়ে বিবাদ করে জয় হতে আমি চাইনি লক্ষ্মী। নিজে হারাচ্ছে তুমি হেরে গেলেই আমার ঢের বেশি লোকসান।
যদি জানো তবে বলো কেন?
বলিনি তো আর, কিন্তু বলা যে অনেকদিন বন্ধ করেছি সেই খবরটাই তুমি জানো না। রাজলক্ষ্মী চুপ হয়ে রইল। আগে হলে সে আমাকে সহজে অব্যাহতি দিত না, লক্ষ কোটি প্রশ্ন করে এর কৈফিয়ত আদায় করে ছাড়ত, কিন্তু এখন সে স্তব্ধ হয়ে রইল। বহুক্ষণ পরে সে মুখ তুলে অন্য কথা পাড়ল, জিজ্ঞাসা করল,
তোমার নাকি এর মধ্যে জ্বর হয়েছিল? কোথায় ছিলে? বাড়িতে আমাকে খবর পাঠালে না কেন?
খবর না পাঠাবার কারণ বললাম, একে তো খবর দেওয়ার লোক ছিল না, দ্বিতীয়ত যার কাছে খবর পাঠাবো তিনি যে কোথায় তাই তো জানতাম না, কিন্তু কোথায় এবং কিভাবে ছিলাম তা সবিস্তারে বর্ণনা করলাম। চক্রবর্তী গৃহিণীর নিকট আজই সকালে বিদায় নিয়ে এসেছি। সেই দীনহীন গৃহস্থ পরিবারে যেভাবে আশ্রয় লাভ করেছিলাম এবং যেমন করে অপরিসীম দৈন্যের মধ্যেও গৃহকর্ত্রী অজ্ঞাত কুলশীলে রোগগ্রস্ত অতিথিকে পুত্রাধিক স্নেহে শুশ্রূষা করেছেন তা বলতে গিয়ে কৃতজ্ঞতা ও বেদনায় আমার দুই চোখ জলে ভরে উঠল। রাজলক্ষ্মী হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল,
যাতে তাঁরা ঋণমুক্ত হন কিছু টাকা পাঠিয়ে দাও না কেন।
থাকলে দিতাম, কিন্তু টাকা তো আমার নেই। আমার এইসব কথায় রাজলক্ষ্মী মর্মান্তিক দুঃখিত হতো। আজও সে মনে মনে তেমনই দুঃখ পেল, কিন্তু তার টাকা যে আমারও টাকা এ কথা সজোরে প্রতিপন্ন করতে আগেকার দিনের মতো আর কলহে প্রবৃত্ত হল না, চুপ করে রইল। এই জিনিসটা তার নতুন দেখলাম। আমার এই কথার পরে ঠিক এমনি শান্ত নিরুত্তরে বসে থাকা আমাকেও বিঁধল। কিছুক্ষণ পরে সে নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসল, যেন দীর্ঘশ্বাসের বাতাস দিয়ে সে তার চারিদিকে ঘনায়মান বাষ্পাচ্ছন্ন মোহের আবরণটাকে ছেড়ে ফেলতে চাইল। ঘরের কম আলোয় তার মুখের চেহারা ভালো দেখতে পেলাম না, কিন্তু যখন সে কথা বলল তার কণ্ঠস্বরের আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। রাজলক্ষ্মী বলল,
বর্মা থেকে তোমার চিঠির জবাব এসেছে। অফিসের বড় খাম, হয়তো জরুরি কিছু আছে ভেবে আনন্দকে দিয়ে পড়িয়ে নিলাম।
তারপরে?
বড় সাহেব তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন, জানিয়েছেন তুমি গেলেই তোমার সাবেক চাকরি আবার ফিরে পাবে।
রাজলক্ষ্মীর সঙ্গে শ্রীকান্তর মনের দূরত্ব তৈরি হয়েছে অনেকদিন, তবু তারা কাছাকাছি ছিল। কিন্তু এবার এই বর্মার চিঠি কি সেই দূরত্ব আরো বাড়িয়ে দেবে? শ্রীকান্ত কি আবার চলে যাবে বর্মার চাকরি নিয়ে? রাজলক্ষ্মী ছাড়বে তাকে, নাকি আবার সে শ্রীকান্তের কপালের উপর নিজের ক্লান্ত মাথাখানি রেখে বলবে, যাও তো দেখি, দেখি কেমন তোমার সাধ্য। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 20। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও শ্রীকান্ত, প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রায়, চক্রবর্তী স্পন্দন দাস, মহিলা শ্রাবণী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।